الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء إلى آخر الآية. الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে এহসান করে আমাদেরকে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন। এবং নবীজি যাদেরকে দিনের দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কেরাম, তাদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ব্যক্তিকে প্রশংসা করেছেন, যারা হাজি তাদের প্রশংসা করেছেন, আরাফার ময়দানে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, যারা গাজী তাদের জন্য অনেক ফজিলত ঘোষণা করেছেন, বেহেশতের ঘোষণা করেছেন, শহীদ তা তো বিনা হিসাবে বেহেশত, যারা সততার সাথে ব্যবসা করে তাদেরও প্রশংসা করছে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে হাসর হবে। এবার অনেককে প্রশংসা করেছে, কিন্তু কাউকে নবী আলাইহিস সালাম বলেন নাই যে অমুক আমার ওয়ারিস, আমি যে দিন আল্লাহ থেকে আনছি এই দিনের ধারক বাহক অমুক, এটা ওলামায়ে কেরাম ছাড়া আর কারুর ব্যাপারে বলেননি। অনেক হাদিস যার সারমর্মই যাল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হাক্কানি ওলামাগণ তারা নবীদের ওয়ারিস, নবীদের জায়গায় তারাই দায়িত্ব পালন করবে। আল্লাহর নবীদের দিন আনছিলেন, সে দিন কায়েম করার মূল দায়িত্ব ওলামাদের উপর। অনেকে না বুঝে অনেক কথা বলে, বুঝ নেই, দিনের এলেম নেই, এক এক কথা বল যে আমরা রিক্সাওয়ালার থেকে দিন শিখছি, আমরা রিক্সাওয়ালাদের সাথে থাকব, এই ধরনের কথা, ভিত্তিহীন কথা অনেকে বলে ফেলে, ঠিক না? নবীজি এই ধরনের কথা বলেন নাই, তিনি এই দিনের কথা, এই দিনের কাজ মৌলিকভাবে ওলামাদেরকে ন্যস্ত করে গেছেন। বাকি যে যতটুক জানে তাকে তো ওলামা বলা হবে না, কিন্তু তাকে পৌঁছানোর দায়িত্ব দিয়ে গেছে। যে যতটুকু জানে, একটা কথা জানে, একটা কথা পৌঁছাবে, তাতে সে ওলামা হবে না, কিন্তু পৌঁছানোর দায়িত্ব থেকে মাপ পাবে না। এইভাবে এই দিন আগে বাড়তে রয়েছে, এইভাবে দিন চলতে চলতে সারা দুনিয়ায় ছড়াই পড়ছে। আমরা সেই হারামাইন শরীফাইন থেকে, নবী আলাইহিস সালামের দেশ থেকে অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে, এখানে থেকেও আমরা সেই দিন পেয়েছি। এর গোড়ায় কোরবানি ওলামায়ে কেরামের। পাবলিক দিনের জন্য সময় দেওয়া শুরু করছে খুব অল্প সময়। এটা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মেহনতে এই সিস্টেম শুরু হয়। যারা জনগণ, তারাও দিনের জন্য সময় দেওয়া আরম্ভ করেন, তারাও দিনের জন্য সময় দেওয়া আরম্ভ করেন। তো সেই জন্য তারাও দাবি করেন নাই যে আমরা ওলামা হয়ে গেছি, আর সমাজের কেউ বলে নাই যে তারা ওলামা হয়ে গেছে। দাওয়াতের কাজ এই উম্মতের প্রত্যেকের দায়িত্ব, সেই হিসেবে তারা দায়িত্ব পালন করছে। ওলামা ওলামাদের জায়গায় ঠিক আছে, তারা নায়েবে রাসূল, বিশেষ করে তাবলিগের দায়িত্বে হার জামানায়, প্রত্যেক জামানায় ওলামায়ে কেরাম মৌলিক দায়িত্ব পালন করছে। জনগণ তাদের সাথে ছিলেন। এখন যেটা বলা হইতেছে ওলামা দরকার নেই, ওলামা দরকার নেই, এটা তো দিন মিটানোর একটা ব্যবস্থা, এটা তবলিগ বন্ধ করার একটা ব্যবস্থা। ওলামা ছাড়া তবলিগ কতদিন চলবে? কয়েক কদম যায় মুখ থুবড়ে পড়বে, কয়েক কদম যায় কোরআন নেই, কিতাব নেই, ওলামা নেই, হাফেজ নেই, মুফতি নেই, এই তবলিগ কেউ করবে না। যারা দাবি করতেছে তারাও করবে না, তারাও করবে। তো আলহামদুলিল্লাহ, ওলামা এবং দিনদার লোক মিলে দিনের কাজ চলে আসছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। স্বয়ং রব্বুল আলামিন তার দিনকে টিকায় রাখার জন্য দায়িত্ব নিয়েছেন, কার উপরে ছাড়েন নাই। অমুক সহযোগিতা করলে আমার দিন টিকবে না। ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মাওলা কোরআন নাজিল করেছি, কোরআনটাই তো দিন, এবং আমি এটাকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, কেয়ামত পর্যন্ত আমি এটাকে সংরক্ষণ করব। এখানে অন্য কারো কথা বলা হয়নি, বরং মুসলমানদেরকে ধমকি দেওয়া হয়েছে, তোমরা যদি দিনের কাজ না করো, দিনের দাওয়া, তালিম, তাসকিয়া এগুলো না করো, তা আমি তোমাদেরকে সরাই দিয়ে কাফেরদেরকে মুসলমান বানায় আমি তাদেরকে দিয়ে কাজ দিব। তার অর্থ আল্লাহ নিজে এটা হাতে রাখছেন, হাতে রাখছেন, যে এই দিনকে কেউ মিটাইতে পারবে না। এবং একায়তে বলা হয়েছে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. كافر দিনের আলোকে ফুৎকার দিয়ে নিভাই দিতে চাইবে, কিন্তু যতই তারা ফুৎকার দিবে, যতই তারা এই দিনের মধ্যে ক্ষতি করতে চেষ্টা করবে, আল্লাহ দিনকে আরো প্রজ্বলিত করবেন, আরো আগে বাড়াবেন। এটাতে আঘাত করলে এর গতি বেড়ে যায়, শক্তি আরো বেড়ে যায়, আরো গতিশীল হয়ে যায়। এই আয়াতটা দলিল, আঠাশ পারা। ইউরিদুন লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিন আগে বাড়বে, যদিও কুফুরি শক্তির গায়ে আগুন লাগে না কেন, দিনের উন্নতি দেখে কুফুরি শক্তির গায়ে আগুন লাগবে, তারা বরদাস্ত করতে পারবে। বাংলাদেশে ইসলামের একটু উত্থান আছে, অনেক মসজিদ মাদ্রাসা আছে, অনেক আলেম ওলামা আছে, এই জন্য বাংলাদেশটা সারা দুনিয়ার কাফেরদের জন্য মাথা ব্যথার কারণ, পুরা দুনিয়ার কাফেরদের জন্য। এইখানে এত ওলামা কেন, এখানে এত মাদ্রাসা কেন, এখানে তবলিগের এত বড় ইস্তেমা হয় কেন, এটা কিভাবে নষ্ট করা যায়, বড় মাথা ব্যথা তাদের, কোনোভাবে তারা বরদাস্ত করতে পারে না। তো কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যে ইসলামের শুরু জামানা থেকেই কাফের গোষ্ঠীরা ইসলামকে মিটানোর জন্য চেষ্টা করে আসছে, শুরু জামানা থেকে, একদম শুরু জামানা থেকে। নবীজি যখন শিশু কয়েক মাসের, তখন একজন বান্দি এক পাদ্রির কাছে নিয়ে গেছিল দোয়া নিতে, শিশু, এই শিশুকে দেখেই পাদ্রি চিনে ফেলছে, পাদ্রি চিনে ফেলছে, কি চিনে ফেলছে, এই তো শেষ জামানার নবী। তখন সে ধরতে গেছে, এক্ষুনি মেরে ফেলবে। ওই দাসীও বুঝতে পারছে, সেও কেটে পড়ছে। তো নবীজি এখনো নবুয়ত পান নাই, তখন থেকেই দুশ্মনী শুরু হয়ে গেছে, তখন থেকেই দুশ্মনী শুরু হয়ে গেছে। এই দুশ্মনীর ধারাও কেয়ামত তক চলবে। এই জন্য আমি সূরা ফাতিহার শেষের কয়েকটা আয়াত পড়েছি। এই আয়াতগুলোর মধ্যে প্রথমে তো হেদায়াত চাওয়া হয়েছে, সাহাবাদের রাস্তা চাওয়া হয়েছে, আমাদেরকে সাহাবায়ে কেরামের তরিকায় হে আল্লাহ আমাদেরকে কায়েম রাখো, পরিচালনা করো। এবং তার পাশাপাশি বলা হয়েছে ওয়াইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব অভিশপ্ত ইহুদ, ওয়ালাদ-দাল্লিন পথহারা খ্রিস্টান, আরো যত কাফের আছে, বিশেষ করে এই দুটা, এদের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো। ইহুদ খ্রিস্টানদের চক্রান্ত থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। এই আয়াতটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুসলমান নামাজি 32 বার তেলাওয়াত করে, ফরজ ওয়াজিব নামাজে 20 বার, সুন্নতে মুয়াক্কাদার মধ্যে 12 বার, 20 আর 12 32 বার তেলাওয়াত করতেছে। কেন? এই আয়াতটাকে ফাতিহার অংশ কেন বানানো হলো? তোমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাও, এই জন্য বানানো হয়েছে সূরা ফাতিহার অংশ, তাদের চক্রান্ত কোন সময়ের জন্য বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য তাদের চক্রান্ত ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বন্ধ থাকবে না। তোমরাও সবসময় সতর্ক থেকো, তোমরা গাফেল হইলেই কিন্তু আঘাত করবে। তাদের চক্রান্ত যেহেতু সবসময় চলবে, এই জন্য সবসময় তেলাওয়াত করতে বলা হয়েছে আর ওটাকে স্মরণ করতে বলা হয়েছে। নবীদের হায়াতে টাটা মসজিদ বানাইছিল মুনাফেকরা, দেখতে তো মুসলমান, নামাজেও আসে, মসজিদ বানাইছিল এবং নবীদিকে দাওয়াতও দিয়েছিল, হুজুর আপনি একটু এসে উদ্বোধন করে দেন। নবীদি মনে মনে নিয়ে তো করছিলেন, তো মসজিদ যখন, তো আমি একটু উদ্বোধন করে দেই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজেল হল ১১ পড়া, লা তাকুম ফিহি আবাদান, আপনি এক সেকেন্ডের জন্য এই মসজিদে যাবেন না, এক সেকেন্ডের জন্য এই মসজিদে যাবেন না। এই মসজিদ ইসলাম ধ্বংস করার জন্য বানানো হয়েছে। এই মসজিদ ইসলাম ধ্বংস করার জন্য বানানো হয়েছে। তখন নবী আলাইহিস সালাম আর সেখানে গেলেন না, বরং সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই মসজিদ আগুন দিয়ে পোড়াই দিলেন। কত বড় ধোকাবাজ তারা, মসজিদ বানাইছে, ওই মসজিদে তারা সলা পরামর্শ করবে কিভাবে ইসলামকে মিটানো যায়, কিভাবে ইসলামকে মিটানো যায়, তার সলা পরামর্শ করার জন্য মসজিদ তৈরি করছে। আল্লাহ ওই মসজিদের বিরুদ্ধে আয়াত নাযিল করছেন কোরআন শরীফের ১১ পারার ৩ নম্বর পৃষ্ঠায়, লা তাকুম ফিহি আবাদান, কখনো এক সেকেন্ডের জন্য আপনি এই মসজিদে অবস্থান করবেন। এরপরে নবীজির ইন্তেকালের পরে কাফেরদের চক্রান্ত যে কত দিক দিয়ে আসছে, এক গ্রুপকে কাফেরা নিয়ে গেছে নতুন এক নবী বানায় তার দলে, নতুন এক নবী বানাইছে, এর নাম মুসাইল্লামাতুল কাজ্জাব। আর এক গ্রুপকে মুনাফেকরা কাফেররা বুঝাইছে জাকাত দেওয়ার দরকার নেই, তোমারটা তুমি দাও, তোমারটা তুমি দাও। তখন আজকাল একটা গ্রুপ বলে সুন্নত মসজিদে পড়ার দরকার নেই, বাড়িতেই পড়ো। তার মানে বাড়িতে পড়া হয়, কথাই তো ভুলে দেয়, তারা সুন্নত বিদ্বেষী, কিন্তু ওই কথা তারা বলতে পারে না, এই জন্য কথাটা ঘোরায় বলে মসজিদে সুন্নত পড়ার দরকার নেই, মসজিদ এটা ঘরে পড়লে হবে। জানে যে ঘরে পড়লে বিবি বাচ্চার বিভিন্ন প্রয়োজন যখন সামনে পড়বে তো নামাজের কথা মনেই করতে পারবেন, তো সুন্নত বাদ, এটি তাদের লক্ষ্য উদ্দেশ্য। তো ওদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামের একটা গুরুত্বপূর্ণ আরকানকে নষ্ট করা, কিন্তু সরাসরি তো কইতে পারে না জাকাত দিও না, তো বলল জাকাত খলিফাতুল মুসলিমিনকে দিও না, তোমরা দাও, মানে জাকাত বাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তাদের চক্রান্ত চলতে রয়েছে, চলতে চলতে নবীদের হায়াতের পরে তারা জঙ্গে জামাল সিফিন পর্যন্ত করছে। একটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেছে, উসমানকে যারা শহীদ করল তাদের বিচার আগে হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হওয়াটা আগে হবে? কোনটা আগে হবে, হযরত আলীর আগে আলীর হাতে বায়াত হওয়া, আপনি খলিফাতুল মুসলিমিন, এটা আগে করা হবে সঠিক বুদ্ধির চাহিদা এটা আগে হবে, কারণ ওনার হাতে বায়াত না হলে উনি হত্যাকারীদের বিচার করবে শক্তি লাগবে না, শক্তি লাগবে না ওনার, কিন্তু মতবিরোধ হয়ে গেছে। সেই মতবিরোধের জের হিসেবে তারা এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। তারপরও তারা একমত হয়েছিল যে বিষয়টাকে আলোচনা করে নিষ্পত্তি করা হবে। এই ব্যাপারে বিস্তারিত ইতিহাস আমি আমার একটা বই আছে, এই বইয়ের নাম হল ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, ওখানে লিখছি। আমি পুরো ইতিহাস বলবো না, একটু ইশারা করব। ওনারা একমত হয়ে গেছিলেন আলোচনা করে সিদ্ধান্ত করবেন, কিন্তু কোন যুদ্ধ করবেন না। যারা মুনাফিক ছিল এরা রাতের অন্ধকারে, লিবাস তো আমাদের মতো, আমাদের মতো টুপি দাঁড়িয়ে আছে, কিন্তু দিলের মধ্যে নেফাক, তারা রাতের অন্ধকারে দুই গ্রুপ হয়ে এক গ্রুপ হয়তো আলীর দলের উপরে হামলা করলো, আর এক গ্রুপ তলহা জুবায়ের গ্রুপের উপরে হামলা করে দিল। দিলে দুজন আশ্চর্য হয়ে গেল, কথা হলো আমরা যুদ্ধ করব না, পরামর্শের মাধ্যমে আমাদের বিভেদকে মিটাই ফেলব, তাহলে ওই পক্ষ হামলা করলো কেন? দুনো পক্ষ একই কথা বলতেছে, অথচ কোন পক্ষ কিন্তু হামলা করে নাই, হামলা করছে আর একটা শক্তি, হামলা করছে আর একটা শক্তি। তাদেরকে ওই জামানায় বলা হয়তো সাবাই, তাদের লিডারের নাম আবদুল্লাহ বিন সাবা, সে মূলত ইহুদি সন্তান ছিল, ইহুদিরাই কিন্তু সবচেয়ে বড় দুশ্মন। কোরআনের আয়াতে আছে, ৬ নম্বর পারার শেষ পৃষ্ঠায় আয়াতে আছে, লাতাজিদান্না আশাদান্নাসে আদাওয়াতান লিল্লাযীনা আমানু লিল-ইহুদ, ইহুদ যে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন, কোরআন শরীফ আছে। এই ইহুদি সন্তান আবদুল্লাহ বিন সাবা সে বাহ্যিকভাবে মুসলমান হল, আসলে সে মুনাফিক ছিল। সে রসুল প্রেমের নামে একটা দল গঠন করল, এটা মুনাফিকদের দল ছিল। সেই দলটা দুই ভাগ হয়ে রাতের অন্ধকারে হামলা করে জঙ্গে জামাল ঘটাই দিল, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা উনিও ওখানে ছিলেন, উনিও উটের থেকে পড়ে গেলেন, অনেক কিছু হল, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত জারি আছে, ১৪০০ বছর মধ্যে কোন সময় বন্ধ হয় নাই, সবসময় জারি আছে। তারা জঙ্গে জামাল করছে, জঙ্গে সিফিন করছে, হার জামা নাই। তারা বাদশাহ আকবরকে দিয়ে দিন ইলাহি করছে, বাদশাহ আকবরকে দিয়ে এই গ্রুপটা ইহুদ নাসারারা খ্রিস্টানরা দিন ইলাহি চালু করছে মুসলমানদেরকে হিন্দু বানানোর জন্য। সেই গ্রুপটা ইংরেজ পিরিয়ডে, ইংরেজ তো সেই গ্রুপের লোক, ইহুদ খ্রিস্টানদের লোক না ইংরেজ, তারা মুসলমানদের মধ্যে অনেকগুলো গ্রুপিং করে দেয়, এক গ্রুপকে বানায় দেয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করো, যে করবে না সে কাফের, একটা গ্রুপ বানাইল। আর এক গ্রুপ বানাইল নবীদের ভুল ধরো, সাহাবায়ে কেরামের ভুল ধরো, তো ইসলাম কি থাকবে? নবীদের যদি ভুল ধরা হয় আর সাহাবাদের দোষ চর্চা করা হয়, ইসলাম থাকবে? এ আর এক গ্রুপ খাড়া করল, এই ইহুদ খ্রিস্টান চক্রান্ত। তিন নম্বর এক গ্রুপকে খাড়া করল যে তোমরা অমুক ব্যক্তি নবী হয়ে গেছে, তার উম্মত হয়ে দাও, মির্জা গোলাম আহমদ নবী হয়ে গেছে, তার কি হয়ে দাও? উম্মত হয়ে দাও। তো বহু সাদা সিধা মুসলমান ওখানে যায় বেঈমান হল। আর এক গ্রুপকে খাড়া করলো যে চারটে মাজহাব আছে, এই মাজহাবের ইমাম মানার কোন দরকার নেই, বুখারী শরীফ বগলে রাখো, ওই দেখে দেখে চলো, ওলামা দরকার নেই, ওলামা দরকার নেই, বুখারী শরীফ বগলে রাখো। এর যে হেড ছিল মৌলবী মোহাম্মদ হুসাইন বাটালবি, এর হেড ছিল। তো যারা মুসলমান ছিল তাদেরকে চারটে গ্রুপে ভাগ করে দিল, চারটে গ্রুপে ভাগ করে হানাহানি লাগাই দিল। এটা ইহুদি নাসারদের পলিসি, এটা বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো। মুসলমানদেরকে বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো। এইভাবে চক্রান্ত করতে করতে ইংরেজরা তো চলে গেছে, চলে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র চলে যায় নাই। তাদের ষড়যন্ত্রের শিকার এখনো আমরা হইতেছি। আমাদের কিছু লোক তাদের হাতে বিক্রি হয়ে যেতে, বিক্রি হয়ে ইসলামকে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। কোড়াল অতক্ষণ লাকড়ি কাটতে পারে না যতক্ষণ কোড়ালের ভিতরে একটা লাকড়ি না ঢোকে। কোড়ালের পেটের মধ্যে লাকড়ি যতক্ষণ না ঢোকে, শুধু কোড়ালে কি করতে পারে না, লাকড়ি কাটতে পারে না। তো ইহুদি খ্রিস্টানরা কোন সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, আমাদেরকে কাটতে পারে না, যতক্ষণ তাদের পেটের মধ্যে আমাদের কিছু লোক না ঢোকে। ওদের পেটের মধ্যে ঢোকে, ঢুকে ব্যাগ ব্যাগ টাকা পায় আর মনে করে খোদাই নুসরত। এটা পার্থক্য করতে পারে না, খোদাই নুসরত না ইহুদি নুসরত, এটা পার্থক্য করতে পারে না। আরে আমি হকের উপরে আসতে বলতে তো বস্তা বস্তা টাকা আসতেছে, তো ইহুদিদের টাকা মুসলমানদেরকে জবাই করার জন্য তোমাকে দেওয়া হয়েছে, তবলিক বন্ধ করার জন্য তোমাকে দেওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এখন না বুঝে তারা ওই দলে পড়ে যায়, পড়ে তারা বর্তমান জামানায় সে ইহুদিদের খপ্পরে যারা পড়ছে, খ্রিস্টানদের খপ্পরে যারা পড়ছে, তারা ভিন্ন একটা নাম দিয়ে ময়দানে কাজ করতেছে। আমরা হলো এতাত পার্টি, আমরা কি পার্টি, এতাত পার্টি, চরম ওলামা বিদ্বেষী, চরম। এবং তারা টঙ্গী ময়দানে যা করছে, এইরকম বর্বরতা ইসলামের ইতিহাসে খুব কম পাওয়া যাবে। ওলামা তলামাদেরকে যেভাবে মাথা ফাটাইছে, আমাদের পাশে এক মাওলানা থাকে, সারা জীবন তার মাথা নষ্ট। এই মাওলানা নাম দিছে মাওলানা ইহুদিদের এজেন্ট, হে বলে দিছে তাদেরকে মাথায় মারবা, এই মাওলানা বলে দিতে মাথায় মারবা। তো ওই ওদের অনুসারীরা মাথায় মারছে, বহুত লোকের মাথা ফাটে, মরেও গেছে, শহীদ হয়ে গেছে, এবং হাজার হাজার ছেলে পেলে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে দেয় দেখেন, এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন আছে। কারোর মাথায় দুই পাশে ফাটছে, কারো এক পাশে ফাটছে, কারো হাত ভাঙছে, কারো পাও ভাঙছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে। এই অসংখ্য ঘটনা এরা ঘটাইছে। এইভাবে মুসলমানদেরকে মারতে পারে। আমাদের রহমানের একটা ছাত্র, তার মাথা ফেটে গেছে, মাথা ফেটে হা হয়ে গেছে, 70 বছর এক বুড়া ওই দলের, ওই এতাতি দলের, তাকে একটা ঘরের ভিতর রাখা হয়েছে। এই ঘরের ভিতরে ঢুকে তারা পিটাইতে আরম্ভ করছে, ওই ছাত্র তার পাও জড়াই ধরছে, আমি তো মরে যেতেছি, আমাকে আর মেরেন না, আমাকে আর মেরেন না, কট্টর দুনিয়ায় টিকে থাকার দরকার নেই, ওলামা দুনিয়ায় টিকে থাকার দরকার নাই, তোমার মতো জাহেল বোড়া টিকে থাকলে কি ফায়দা? ওলামা দুনিয়ায় টিকে থাকার দরকার নেই, তোমার মতো বোড়া যে ইহুদিদের খেলনা হয়েছে, ইহুদিদের হাতের পুতুল, তুমি টিকে থাকলে কি ফায়দা হবে? তুমি তো ইহুদিদের হাতের পুতুল, তারা নাচাইতেছে তুমি নাচতেছ, তুমি গুন্ডা বাহিনী ভাড়া করে আনছো, গুন্ডা বাহিনী ভাড়া করে এনে এই গণহত্যা চালাইছো তুমি, আবার তুমি ওলামাদেরকে বলতেছো তো তোর বেঁচে থাকার দরকার নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা শুধু খুনি না, এরা শুধু খুনি না, এটা তেরা এরা আলেম ওলামাদের যত মাল সামান ছিল দামি দামি সব লুটপাট করে নিয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে গেছে। তাহলে শুধু খুনি না, এরা ডাকাত, এরা খুনি না শুধু, এরা কি ডাকাত? মুসলমানের মাল কিভাবে হালাল হলো? হাদিস আছে, অন্তরের অন্তঃস্থল যদি তোমাকে দেয় তোমার জন্য হালাল হবে, মুখে দিলে হবে না। কেউ তার মাল মুখে দিল, মুখে 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 দিল, হালাল হবে না। মানুষ মুখে মুখে দেয় না, আপনি বিবি সামনে বললেন আমার মোহরটা মাফ করে দাও, তার তো মনে যাবে না, কিন্তু মুখে মুখে হ্যাঁ আপনি কোন দুর্ব্যবহার না করেন হয়তো সে বলবে ঠিক আছে আমি মোহর কি করলাম মাফ করে দিলাম। অন্তর তো মাফ করা হয়েছে, এটা আপনার জন্য হালাল হবে না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের মাল তার অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্টি অর্জন করা ছাড়া তোমার জন্য হালাল হবে না। এই টঙ্গী ময়দান থেকে তারা ভালো ভালো কম্বলগুলো নিয়ে গেল, ব্যাগগুলো নিয়ে গেল, জ্যাকেটগুলো নিয়ে গেল, মানি ব্যাগগুলো নিয়ে গেল, কিভাবে হালাল হলো? এই আলেমুল্লাহ কি কাফের? এদের মাল কি গনিমত? বললেন এদের মাল গনিমত, ওদের কোন হালাল হারাম আছে? ইতাআতি তারা দাবি করতেছে, কার ইতাআত করে? বলতেছে আমরা সাদ, মাওলানা সাদের ইতাআত করি। না, সাদ সাহেব কইছে এগুলো করতে? মাওলানা সাদ সাহেব ওলামাদের মারতে কইছে আর তাদের মাল লুণ্ঠন করতে কইছে? তোমরা ইবলিসের ইতাআত করো, তোমরা ইতাআতি ইবলিসের ইতাআতি পার্টি, ইবলিসের ইতাআত করো তোমরা, ইতাআত মানে অনুসরণ। আরো মারাত্মক ঘটনা ঘটাইছে, টঙ্গী ময়দানের ভিতরে একটা হেফজখানা আছে, এখানে সব নাবালেক বাচ্চারা পড়ে, বালেক না নাবালেক, এরা ওই সময় কোরআন শরীফ পড়তেছিল, এরা ঢুকে উস্তাদ ছাত্রদেরকে বেদম পিটাইছে। এবং আরো মারাত্মক কথা হলো, এদের সারিবদ্ধ কোরআন শরীফ ছিল, লাঠি মেরে সব কোরআন শরীফ গুলো ছিটকাই দিছে, সমস্ত কোরআন শরীফ গুলো ছিটকাই দিছে, পরে নদীতে ফেলে দিছে, ওরা নদীর তীরে ওই মাদ্রাসাটা নদীতে ফেলে দিছে। আর আমাদের ছাত্ররা যে কোরআন কিতাব নিয়ে গেছিল এগুলো কি করছে? এগুলো নিয়ে ওখানে চুলায় পাক হইতেছিল, এই কোরআন কিতাবগুলো নিয়ে ওই চুলার মধ্যে ফেলছে। আমাদের ছাত্রদের বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের কোরআন কিতাবগুলো চুলার মধ্যে ফেলছে, আর টঙ্গী মাদ্রাসার কোরআন শরীফগুলো লাঠি মেরে ছড়াই দিয়ে নদীতে নিয়ে ফেলে দিছে। এইটা কোন মুসলমান করতে পারে? কোন মুসলমান দ্বারা সম্ভব? যে নামকে আসতে মুসলমান সেও তো পারবে না, তার দিলটাও তো কাঁপবে কোরআন শরীফে লাঠি মারা। এরা কি, এরা তবলিগের নাম দিচ্ছে? এরা তো তবলিগের কিছুই না, তবলিগের মধ্যে হানাহানি নেই, তবলিগের মধ্যে মারামারি নেই, তবলিগের মধ্যে জিহাদ নেই। আমি এক বয়ানে বলছিলাম যে সাহাব সাহেব তবলিগের সিলেবাস বদলাই দিছে, সিলেবাস ছিল ফাজাইল আমাল, উনি বদলাই দিছে কোনটা? মুনতাকা ফাজিল, উনি তবলিগের তরিকা বদলাই দিছে। আগে ছিল বাড়ি বাড়ি দেয় মানুষকে গাছ করতে হবে, বাড়ি বাড়ি দেয়, উনি কিন্তু না বাড়ি বাড়ি দেওয়া জায়েজ নেই, মসজিদে তালিম করো, রাস্তায় দু চারজন যা পাওয়া যায় ওই ধরে নিয়ে আসো, না নাম দিছে ইস্তেকবাল, বাড়ি বাড়ি দেওয়াকে নিষেধ করে দিছে। তবলিগের মূল ধারা ছিল, এই ধারা উনি বদলাই দিচ্ছেন, ওলামা বিদ্বেষ তৈরি করছেন। সবচেয়ে বড় কথা হলো যে আগে তিন মুরব্বী বলে গেছেন আমরা মক্কি জেন্দেগি তবলিগ করি, মক্কি জেন্দেগি অর্থাৎ দাওয়াত দিয়ে হাতে পায়ে ধরে লোকজনকে নিয়ে আসি, মারপিট করি না, কারোর সাথে লড়াই ঝগড়া, মক্কি জেন্দেগিতে লড়াই ঝগড়া ছিল, জেহাদের আয়াত নাজিল হয়েছে মদিনায়, মক্কায় তো নাজিল হয়নি, মক্কায় তো নাজিল হয়নি, তারা মায়ের খাইছে, মক্কায় সাহাবায়ে কেরাম মায়ের খাইছে কিন্তু মায়ের দেয় নাই। তো আগে তিন মুরব্বী হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাই মক্কি জিন্দেগি তবলিগ করছেন, নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগি তবলিগ করছেন। কিন্তু বর্তমান দিল্লির যিনি কর্ণধার তিনি শুরু করছেন মদিনার জিন্দেগি তবলিগ, মারপিটের তবলিগ, মারপিট জিহাদ, মাদানের জিন্দেগি তবলিগ শুরু করছে। আগে তিন মুরব্বীর সাথে কোনো মিল নেই, কোন মিল নেই, আর জীবনে কেউ শুনছে তবলিগলারা মারপিট করে, তবলিগলারা লুণ্ঠন করে, তবলিগলারা কোরআনে লাঠি মারে, হ্যাঁ ওলামা তোলামাদেরকে কাফের মনে করে, কাফের কয়ে কয়ে মারছে কিন্তু, এবং এই আলেম ওলামাকে কলেমা পড়াইছে, আবার তোরা কাফের হয়ে গেছিস আবার কলেমা পড়, আলেম ওলামাকে কাফের ফতোয়া দিছে, তুই বেটা জাহেল, তুই মমিন না কাফের বুঝিস কিভাবে, কাফের না মমিন হে বুঝবে কেমনে, আলেমরা বুঝে না, হে কলেমা পড়েছে, কোন পর্যায়ে চলে গেছে। ইহুদিদের খেলোনা হয়ে তাদের হাতের পুতুল হয়ে এই লোকগুলো কোন পর্যায়ে চলে গেছে, এদের ব্যাপারে বলার ভাষা আমি খুঁজে পাইতেছি না, কি বলা হবে, কি ধিক্কার দেওয়া হবে, কি দুঃখ প্রকাশ করা হবে, যে লোকগুলো শহীদ হয়ে গেল, আহত হল, এদের জন্য কি দুঃখ প্রকাশ করব, মুসলমান মুসলমান করতেছে, এই মুসলমানগুলো ইহুদিদের টাকায় তাদের পেটের মধ্যে ঢুকে এই ঘটনাগুলো ঘটায় ঘটাইছে। এই জন্য তাদেরকে আমি বলি ভাই তোমরা বুঝতে চেষ্টা করো, তোমরা ইহুদিদের হাতের খেলনা হয়ে গেছে, তোমরা তওবা করে ওলামাদের সাথে জুড়ে কাজ করো, তোমরা যদি দুনিয়া আখিরাতে মুক্তি চাও তো তওবা করে ওলামাদের সাথে মিলে তবলিগ করো, তা না হলে তুমি বলো না আমি তবলিগ গলা, তুমি কোন তবলিগ গলা না, তুমি তো মুসলমানই না, কোরআন শরীফে লাথি মারলে সে মুসলমান থাকতে পারে না, মুসলমানকে কাফের বললে তার ইমান নষ্ট হয়ে যায়, মুসলমানকে কাফের বললে তার ইমান নষ্ট হয়ে যায়, তোমার ইমান তো নষ্ট হয়ে গেছে, তুমি তওবা করো, আবার কালেমা পড়ো, তোমার বিবির সাথে বিবাহ দোহরাও, দোহরায় ওলামাদের সাথে এসে তবলিগ করো, তুমি যে বাঁচতে চাও আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, কোথায় এক ইতাতি মারা গেছে তারা কবরে রাখা হয়েছিল, কিন্তু যতবার তার চেহারা কিবলার দিক করতেছে ততবার তার চেহারা পূব দিক হয়ে যেত, এই সম্প্রীতি একটা ঘটনা, সে ইতাতিদের খুব পক্ষে ছিল, খুব আগে আগে থাকত, সে মরে গেছে, আর কবরে রাখার পরে তার চেহারা যতই কিবলার দিক দিচ্ছে থাকতেছে না, চেহারা কোন দিক হয়ে যেতেছে, উল্টা দিক, পূর্ব দিক হয়ে যেতেছে, তোমার তো এই অবস্থা হবে, তুমি কোন পথে গেছো, তো ইহুদিদের রাস্তা, তো কাফেরদের রাস্তা, তুমি তওবা করে ফিরে আসো। তাদের কাছে আমার এই অনুরোধ এবং হুকুমতের কাছে অনুরোধ, যারা এটা ঘটাইল সবকিছু রেকর্ড আছে, সবকিছু রেকর্ড আছে, বহুত লোক সেটাকে ভিডিও করছে, অনেক ক্যামেরায় উঠছে, রেকর্ডের কোনো অভাব নেই, সরকারের গোয়েন্দা আছে, বিভিন্ন গোয়েন্দা দপ্তর আছে, এগুলো অনুসন্ধান করে মূল নায়ক যারা, মূল নায়ক তাদেরকে বিচার আওতায় আনা হোক। নিরীহ মুসলমানদেরকে তো তারাই ব্যবহার করতেছে, নিরীহ মুসলমানদেরকে দিয়ে খুন খারাপি তারাই করতেছে। তারা যে কাজটা করেন দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় নাই, এবং এটার প্রভাব ইলেকশনের উপর পড়বে না। সরকার চাইতে যে সব শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, কিন্তু এরা তো বজায় রাখতেছে না। তো বজায় যখন রাখতেছে না, তাদেরকে ধরা হইতেছে না কেন? এরা কোন সাহসে এখনো কাকরাইলে আসতে চায়? তোমরা আটটা মার্কাজ বানাই নাও, তোমরা যদি তওবা না করো তোমরা আর একটা কাকরাইল বানাই নাও, তোমরা আর একটা টঙ্গি ময়দান বানাই নাও, এখানে তোমাদের কোন অধিকার নেই। তোমরা তো তবলিগ না, তোমরা এতাত পার্টি, বিভিন্ন রাজনৈতিক পার্টির মতো তোমরা পার্টি। পার্টি যখন, তো কাকরাইলে তোমাদের কি অধিকার আছে? টঙ্গি ময়দানে তোমাদের কি অধিকার আছে? তোরা ভিন্ন একটা ময়দান তালাশ করে নাও, তোরা ভিন্ন একটা মার্কাজ তৈরি করে নাও, যেটা মসজিদে জেরার বলা হবে। মদিনার মসজিদে জেরার নবী জ্বালাই দিয়েছিলেন, ওরটা বানায় নাও। কিন্তু কাকরাইলে তোমরা দাবি করতে পারবে না, তোমাদের নামের মধ্যে তাবলিগ নেই, তোমাদের নামের মধ্যে তাবলিগ নেই, তোমরা এতাত পার্টি, এতাত পার্টি। এবং তারা ওই দিন কালেমাও বানাইছে, টঙ্গীর ময়দানে তারা কালেমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাদুন ওলিউল্লাহ। কালেমার মধ্যে এই ধরনের পরিবর্তন করা, যেখানে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে, মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে তার জায়গায় সাদকে নিয়ে আসা, এটা কুফরি কাজ না? এতো প্রত্যেকটা কাজ কুফরি কাজ। কাজে সরকারের উচিত এদেরকে নিবৃত করা, এদেরকে বলে দেওয়া তোমরা এতাত পার্টি, তোমরা কাকরাইল বাদ দাও, অন্য কোথাও আমার কাজ করো, টঙ্গি ময়দান বাদ দাও, অন্য কোনো ময়দানে যাও। যে ওই বিভিন্ন কাদিয়ানিরা যেরকম তাদের মিশন চালাইতেছে, কাদিয়ানিরা বিভিন্ন বেদাতিরা তাদের মিশন চালাইতেছে, তোমরা ওইরকম চালাও। তোমরা একটা বেদাতি পার্টি, একটা গুমরা পার্টি, অনেকগুলো বেদাতি পার্টি এ পর্যন্ত কাফেররা তৈরি করছে, নতুন একটা তৈরি করল। এই এই নতুন দলটা ইত্তাহাদ পার্টি, এদের লক্ষ্য উদ্দেশ্য ওলামা বিদ্বেষ, ওলামাদেরকে মারধর করা এবং তবলিগ বন্ধ করা এবং কওমি মাদ্রাসা বন্ধ করা। ইনশাআল্লাহ পারবে না, স্বয়ং রব্বুল আলামিন রক্ষা করবেন, স্বয়ং রব্বুল আলামিন রক্ষা করবেন। তুমি পাহাড়ের সাথে যে মাথা দিয়ে পিটাও, পাহাড় ভাঙতে পারবে না, তোমার মাথা ভাঙবে। তুমি যদি পাহাড়ের সাথে মাথা মারো, পাহাড় ভাঙতে পারবে না, তোমার মাথা চৌচির হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন হয় তওবা করে ফিরে আসো, আর না হয় টুঙ্গি ময়দানের জীবনে আসবে না, কাকরাইলের জীবনে আসবে না, এখানে তোমাদের কোন অধিকার নেই। তোমরা ইতাহাদ পার্টি, তোমাদের মার্কাজ ভিন্ন, তোমাদের মাঠ ভিন্ন। এবং সাহাদ সাহেব যে ইস্তেমার তারিখ দিছে, তা অনধিকার চর্চা। উনি কাকরাইল বসে ইস্তেমার তারিখ দিতে পারে না, ইস্তেমার তারিখ তো ইস্তেমার ময়দানে হয়, উনি কাকরাইল বসে তারিখ দিল কিভাবে? এই অনধিকার চর্চার জন্য সরকারের উচিত ওনার কাছে শোকজ করা, কারণ সরকার একটা তারিখ দিছে। তবলিগের মুরব্বীদেরকে সরকার কি করছে? ইস্তেমা করার জন্য তারিখ দিছে, ওই তারিখের সাথে উনি যে তারিখ দিয়ে গেছে তার কোনো মিল নেই, কোনো মিল নেই। উনিরা কিভাবে দিল? উনি আসার সাথে সাথে ওনার চলে যাওয়ার নির্দেশ হয়েছে, আপনি চলে যান, এদেশের লোক আপনাকে চায় না। সেটা চলে তো গেলই না, একদিনের সময় চাইল, সময় চেয়ে উনি বিশ্ব ইস্তেমার তারিখ দিয়ে গেলেন। অনধিকার চর্চা না এটা? বলেন অনধিকার চর্চা কিনা? ওনাকে শোকজ করা উচিত কিনা? উচিত। এগুলো কেন করছেন? এটা একটা ওলামাদের সাথে বিরোধ লাগানোর ব্যবস্থা, ওলামাদের সাথে বিরোধ লাগানোর একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রগুলো বোঝার তৌফিক দান করুক, এবং এর থেকে বেঁচে ওলামাদের সাথে থেকে মিলেমিশে সহি তবলিগ করার তৌফিক দান করুক, আগে তিন মুরব্বীর ধারায় তবলিগ করার তৌফিক দান করুক, এবং কওমি মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।